ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠক করছেন। এই শীর্ষ ব্যক্তিরা এমন এক সময় মিলিত হচ্ছেন যখন প্রশাসন $2,00,000,000 একটি অবকাঠামো বিষয়ক প্রস্তাব উপস্থাপন করছে এবং আশা করছে যে এটি কংগ্রেসে অনুমোদিত হবে। অবকাঠামোগত পরিকল্পনা ছাড়াও প্রশাসনিক কর্মকর্তারা এরই মধ্যে অনুমোদিত $1,90,000,000,000 করোনা ভাইরাস ত্রাণ প্রস্তাব নিয়েও আলোচনা করবেন। গত মাসে প্রেসিডেন্ট বাইডেন এটিতে সই করেন, যার ফলে সরাসরি যুক্তরাষ্ট্রের বহু নাগরিককে অর্থ পাঠানো হচ্ছে এবং সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারকে সাহায্য প্রদানের বিধানও রয়েছে। মন্ত্রিপরিষদের সর্বশেষ সদস্যকে সেনেটের অনুমোদন দানের এক সপ্তাহ পরে এই বৈঠক হতে যাচ্ছে। হোয়াইট হাউস বলছে আজকের এই বৈঠকে 25 জন যোগ দেবেন। এদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং অর্থ বিভাগের মন্ত্রীরা আর জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এবার হোয়াইট হাউসের মন্ত্রিপরিষদের বৈঠকের কক্ষে এই বৈঠক না হয়ে ইস্ট রুমে অনুষ্ঠিত হচ্ছে, কারণ ওই কক্ষটি বড় হওয়ায় করোনা ভাইরাসের কারণে সেই কক্ষে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। বৈঠকে যোগদানকারীদের সকলকেই অবশ্য মাস্ক পরতে হবে। মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা আজ সে দেশের সংবিধান প্রতীকীভাবে পুড়িয়েছে এবং ক্ষমতাচ্যুত একদল বিধায়ক সামরিক সরকারের প্রতিপক্ষ হিসেবে একটি নতুন অসামরিক সরকার গঠনের কথা ঘোষণা করেছেন। এই বিদ্রোহী সরকার, যাকে কমিটি ফর রিপ্রেজেন্টিং পিয়ডং সু লোট বা CRPH বলা হচ্ছে, তাতে ক্ষমতাচ্যুত নেত্রী আউন সান সুচির, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সেই সব সদস্য রয়েছেন যারা নভেম্বরের নির্বাচনে জয়লাভ করেছিলেন, কিন্তু সামরিক বাহিনী 1 ফেব্রুয়ারি আউন সান সুচিকে আটক করে ক্ষমতা দখল করলে তাঁদেরকে আর সংসদে বসতে দেওয়া হয়নি। CRPH একটি নতুন ফেডারেল সংবিধান ঘোষণা করেছে যা 2008 সালে সামরিক বাহিনীর সংবিধানের স্থলাভিষিক্ত হবে। CRPH এর এই খসড়া সংবিধান মিয়ানমারের আঞ্চলিক জাতিগোষ্ঠীগুলোর দীর্ঘদিনের দাবি মেটাবে, যারা কিনা দশকের পর দশক ধরে অধিকতর স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করে আসছে। গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে হুন্তার সহিংস অভিযান সাম্প্রতিক দিনগুলোতে জাতিগোষ্ঠীগত বিদ্রোহীদের বিরুদ্ধেও সম্প্রসারিত হয়েছে, যারা গণতন্ত্রপন্থীদের পক্ষেই রয়েছে। সম্প্রতি সামরিক বাহিনী জাতিগোষ্ঠীগত কারেন বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমারের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছিল আর এর ফলে হাজার হাজার লোক বন জঙ্গল পেরিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নেয়। এই অবনতিশীল পরিস্থিতিতে মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার নিরাপত্তা পরিষদকে গতকাল সতর্ক করে দেন যে সে দেশে অসামরিক সরকার পুনর্বহাল না হলে সেখানে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 39টি দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের 27টি দেশ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 3রা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে।
3রা এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে, আপাতত 18 এপ্রিল পর্যন্ত বহাল থাকার কথা বলা হয়েছে। ইউরোপ ছাড়া বাকি দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। এদিন 6,469 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। অতীতে একদিনে এত বিপুল সংখ্যক মানুষ কখনো আক্রান্ত হননি। মৃত্যুর কাফেলাও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। সর্বশেষ একদিনে 59 জনের মৃত্যুর খবর এসেছে। ওদিকে রোগীদের আত্মীয় স্বজনরা ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে, কোথাও শয্যা খালি নেই। আইসিইউ বেডের সংকট সবচেয়ে বেশি। সরকারি কোনো হাসপাতালেই আইসিইউ বেড খালি নেই। অনেক হাসপাতালের বারান্দায় রাখা হয়েছে অসংখ্য রোগীকে। একজন অ্যাম্বুলেন্স চালকের কষ্ট কথা শুনলেই বোঝা যায় হাসপাতালগুলোর প্রকৃত অবস্থা কি।
রোগীকে নিয়ে আমরা যাই, আপনার রোগী আপনার ভর্তি রাখে না, ঢাকা মেডিকেল নিয়ে আসছি এখন বলতে মুক্ত যাওয়ার জন্য, ঠিক আছে, মানে কিডনি দৌড়ে করতে তাকে নিয়ে আসছে আপনার হৃদরোগ থেকে, কিডনিতে নিয়ে গেছে, কিডনি থেকে আমরা এই যে ঢাকা মেডিকেল নিয়ে আসলাম এখন বলতে আমার মুক্ত নেওয়ার জন্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক অনেকটা নিজের অসহায়ত্বের কথা তুলে ধরলেন ভয়েস অফ আমেরিকার এই প্রতিবেদকের কাছে। তিনি জানালেন, এখন নতুন রোগী ভর্তি করার মতো আর কোন শয্যা নেই ঢাকা মেডিকেলে। কোন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেই কেবল নতুন রোগী ভর্তি হতে পারছেন। রোগী ভর্তির জন্য অনেকে চেষ্টা করছেন, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
আমাদের যে পরিমাণ শয্যা ছিল সেগুলি আমাদের সবগুলোতে প্যাশেন্ট রয়েছে। আপনারা জানেন যে কোভিড রোগীদের বেসিক্যালি অক্সিজেনের দরকার হয়। যে প্র্যাকটিসটা ঢাকা মেডিকেল কলেজে চলে আসছে যে আমরা ফ্লোরে অথবা আনাতে কানাতে রোগী রেখে চিকিৎসা দিয়ে থাকি যখন রোগীর চাপ বেড়ে যায়, কিন্তু কোভিড রোগীর ক্ষেত্রে এটা আসলে সম্ভব হয় না। কারণ প্রত্যেকটা রোগীরই প্যাশেন্টকে অক্সিজেন লাগে, অক্সিজেনের পোর্ট থাকতে হয়, সিস্টেম থাকতে হয়। তো এখানে ইচ্ছা করলে আমরা অতিরিক্ত রোগী নিতে পারি না।
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি আহ্বান জানিয়ে বললেন, পরিস্থিতি সামলাতে প্রয়োজনে গত বছরের মতো সবকিছু নিয়ন্ত্রণ করা যেতে পারে। করোনায় আক্রান্ত বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থার অবনতি হয়, আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ওদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। করোনা পরিস্থিতির অবনতি হয় নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার। এমন পরিস্থিতিতেও শুক্রবার মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আয়োজন করেছে খুদ স্বাস্থ্য বিভাগ। সারা দেশে 1,22,000 বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবারও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এই নির্বাচনী আবহ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবারও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ভাঙা বাংলায় তিনি বলেছেন, তৃণমূল কুল কুল ঠান্ডা ঠান্ডা বলে দিদি সবসময় দাবি করেন, কিন্তু তৃণমূল কুল নয়, তৃণমূল শুল কাঁটা। এ রাজ্যের বাসিন্দারা তৃণমূলের কাঁটায় রক্তাক্ত হয়ে যাচ্ছেন।
দিদি, আপনাকে বাংলার ভাই বোনেদের ভোটার হিসেব দিতে হবে, আপনাদেরকে মায়েদের ছেলের ভোটার হিসেব দিতেই হবে। রক্তের খেলা, রক্তের খেলা চলবে না। মেয়ে কহুঙ্গা আপ ভি মেরে সাথ বলিয়ে চলবে না, চলবে না।
বক্তৃতায় কখনো হিন্দি কখনো বাংলায় মোদী বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের, আর এক মাস পরেই সেই পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশে গিয়ে কালী মন্দিরে পুজো দিয়েছি, তাতেও দিদির গাত্রদাহ হয়েছে। আমি বলতে চাই, আমি শুধু সময় বুঝে ধর্মাচরণ করি না, আমার ধর্ম সবসময়ের। মোদীর দাবি, দিদির রক্তের খেলা এখন বন্ধ হবে, বিজেপি আসবে উন্নয়নের খেলা নিয়ে, শিক্ষা শিল্প ইত্যাদি নিয়ে, যার থেকে পশ্চিমবঙ্গবাসী এতদিন বঞ্চিত ছিলেন। আজ রাজ্যের দুটি জায়গায় জনসভা করেন প্রধানমন্ত্রী, এই সপ্তাহেই আরও দুবার এরাজ্যে তার আসার কথা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ইউরোপের কোভিড-19 টিকা প্রদানের প্রচেষ্টা এতটাই ধীর গতিতে চলছে যা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন এই ভাইরাস আবার নতুন করে দেখা দিয়েছে এবং নতুন আরও সংক্রামক প্রকরণের ভাইরাস ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ আজ এক বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি টিকা তৈরির গতি বৃদ্ধি করতে, টিকা প্রদানে প্রশাসনিক বাধা কমিয়ে আনতে এবং মজুদ টিকার সবটাই ব্যবহার করতে ওই মহাদেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মাত্র পাঁচ সপ্তাহ আগে ইউরোপে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা 10 লক্ষের নিচে নেমে এসেছিল, কিন্তু এখন এই আন্তর্জাতিক সংস্থা বলছে এই সংখ্যা 16 লক্ষ ছাড়িয়ে গেছে এবং নতুন করে 24,000 লোক সংক্রমিত হয়েছে। ডক্টর ক্লুজ বলছেন ইউরোপে মাত্র 10% মানুষ এই টিকার শুধু এক ডোজ পেয়েছেন এবং পূর্ণ টিকা পাওয়া লোকের সংখ্যা 4%। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সদ্য প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে 2020 করোনাকালে স্বাস্থ্যসেবা না পাওয়া এবং এক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কমপক্ষে 2,28,000 শিশুর অকাল মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া ওই সময়কালে 11,000 মাতৃমৃত্যুর সংখ্যাও করেছে সংস্থাটি। এই সংখ্যা অন্যান্য রোগবালাই মৃত্যুর অতিরিক্ত। ইউনিসেফ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ভারত, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের পরিস্থিতির উপর ওই গবেষণা চালায়। গবেষণায় সুস্পষ্টভাবে কোন দেশে কত মৃত্যু হয়ে থাকতে পারে তা উল্লেখ করা হয়নি। ইউনিসেফের ওই গবেষণা জরিপকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা UNFPA সহায়তা করেছে। ইউনিসেফ ওই জরিপে বলেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 42 কোটি শিশু শিক্ষার্থী করোনার কারণে বন্ধ থাকায় স্কুলে যেতে পারছে না। এর মধ্যে 90 লাখের বেশি শিশু শিক্ষার্থীর আর স্কুলে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে, আর 45 লাখ মেয়ে শিশু আর কখনোই স্কুলে ফিরে যেতে নাও পারে। ইউনিসেফের প্রতিবেদনে সবচেয়ে বেশি শঙ্কা ব্যক্ত করা হয়েছে শিশুদের মারাত্মক পর্যায়ের তীব্র অপুষ্টিজনিত শারীরিক সংকটের ব্যাপারে। প্রতিবেদনে বলা হয় তীব্র অপুষ্টিজনিত স্বাস্থ্যসেবা যেসব শিশু বাংলাদেশ এবং নেপালে পেয়ে আসছিল করোনাকালে তাদের 80% ওই সেবা থেকে বঞ্চিত হয়েছে। প্রতিবেদনে বলা হয় করোনার কারণে দক্ষিণ এশিয়ার 1 কোটির উপর ছোট বড় শিশু এবং মাতৃ স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে আছে। করোনার কারণে বেকারত্ব, দারিদ্র এবং খাদ্য নিরাপত্তার উপর যে সংকট প্রকট হয়েছে তার প্রভাব শিশুদের উপর ব্যাপকভাবে পড়ছে এবং পড়েছে বলে ইউনিসেফের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
নির্ধারিত সময়ের পরের দিন বাসানচর পৌঁছলেন 2,125 জন রোহিঙ্গা। সাগরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় বুধবার তাদের জাহাজে তোলা হয়নি। রাতে রাখা হয়েছিল চট্টগ্রামে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। সংকেত নেমে গেলে বৃহস্পতিবার সকালে বোট ক্লাব পয়েন্ট থেকে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে নৌবাহিনীর 6টি জাহাজ। বাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমেডুর রাশেদ সাত্তার জানান, বিকেলে বাসানচর গিয়ে পৌঁছেন 6ষ্ঠ ধাপে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের এই প্রথম দল। সাগর শান্ত থাকলে শুক্রবার সকালে জাহাজে তোলা হবে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে নিয়ে রাতে তাদের রাখা হয়েছে চট্টগ্রামের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। এই দলেও রয়েছেন 2,160 জনেরও বেশি রোহিঙ্গা। এ নিয়ে 6ষ্ঠ দফায় বাসানচরে স্থানান্তর হচ্ছেন প্রায় 4,000 রোহিঙ্গা। গত সপ্তাহে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবারের স্থানান্তর প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বেশি রোহিঙ্গা যোগ দিয়েছেন। এদের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারও রয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে এসব রোহিঙ্গা অগ্নিকাণ্ডের আগে থেকেই বাসানচরে স্থানান্তরের জন্য তালিকাভুক্ত হয়েছিলেন। 6ষ্ঠ দফায় স্থানান্তর প্রক্রিয়া শেষে বাসানচর হতে চলেছে 16,000-এরও বেশি রোহিঙ্গার বসতি। এদিকে 3 এপ্রিল বাসানচর পরিদর্শনে যাচ্ছেন বিদেশি কূটনীতিকরা। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিশনের কূটনীতিকরা বাসানচর পরিদর্শনের কথা রয়েছে। তারা সেখানে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এর আগে জাতিসংঘ এবং OIC-র প্রতিনিধিদল বাসানচর পরিদর্শন করেন। নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসাঞ্চরে 1,00,000 রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য আশ্রয় প্রকল্প তৈরি করেছে সরকার। ইতিপূর্বে 5টি ধাপে সেখানে 12,000-এরও বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট বাংলাদেশী আমেরিকান সাংবাদিক, সংবাদ ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। আমরা আলোচনা করব চীনে বিশেষ করে উইঘুর মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য মুসলিম সম্প্রদায়ের অবস্থান নিয়ে। ইদানিং খবরাখবরে দেখা যাচ্ছে যে চীনে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে এবং অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও বন্দি শিবিরে অন্তরীণ অবস্থায় রাখা হয়েছে। সর্বসাম্প্রতিক খবরে জানা গিয়েছে যে তুরস্কে গোটা দুই শিশু সন্তান, উইঘুর মুসলিম শিশু সন্তান, তারা মা বাবাহীন অবস্থায় তুরস্কে দিন কাটাচ্ছে আতঙ্কে সন্ত্রস্ত অবস্থায়, এজন্যে যে তারা তাদের মা বাবাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। তাদের মা বাবা চীনে আছেন বলেই তাদের ধারণা, তবে তারা বেঁচে আছেন কিনা, বন্দি শিবিরে অন্তরীণ অবস্থায় রয়েছেন কিনা, এটা নিয়ে দুঃসহ যাতনার মধ্যে দিয়ে শিশু দুটি দিন কাটাচ্ছে, রাত যাচ্ছে। তো সৈয়দ মাহমুদুল্লাহ, সর্বসাম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে আলোকপাত করবেন।
হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুতর পরিস্থিতি, যে সম্পর্কে আপনি উল্লেখ করলেন সেটা হচ্ছে যে ওখানকার চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশ বা স্টেট, সেখানে প্রধানত উইঘুর মুসলমানদের বাস। এরা একটা তুর্কি ভাষাভাষী জাতি, জাতিসত্তা, এবং এটা একটা স্বাধীন ছিল। চীনের বিপ্লবের সময় এটাকে চীনের ভিতরে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, দখল করে নেওয়া হয়। তখন থেকে মাঝে মাঝে এরা স্বায়ত্ত শাসন আন্দোলন করেছে, স্বাধীনতার আন্দোলন করেছে, যাই হোক, কিন্তু সেটাকে তারা নিষ্পেষণ করে দীর্ঘদিন থেকে প্রশমিত করে ফেলেছিল। এখন গত কয়েক বছর থেকে খুব জোরে সরে তাদেরকে নিপীড়ন, অত্যাচার ইত্যাদি চালিয়ে যাচ্ছে। আপনি যে দুই শিশুর কথা বললেন তুরস্কে, তুরস্কের কথা বাদেই দেন, এক ওই মানে ওই প্রদেশে 11 মিলিয়ন, 1,10,000,000 উইঘুর বাসী আছেন এই এই জাতিসত্তা। তার ভিতরে কমপক্ষে 1,000,000, 1,00,000, আর কোনো কোনো হিসাব মতে মানে অন্যান্য কিছু মুসলমান সহ 2 মিলিয়ন, প্রায় 20,00,000 মতো তাদেরকে অন্তরীণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। যাদেরকে নেওয়া হয়েছে তাদের ভিতরে এরা তো মূলত বয়স্ক লোক, এবং এদের বয়স্ক মানে মানে যুবক বা প্রৌঢ় ধরনের লোক, তো এদের সন্তান সন্ততি যারা তাদেরকে তো সাথে নেই, ফলে দেশের বাইরে কিছু লোক হয়তো গেছেন, কিছু শিশুকে কেউ নিয়ে গেছে, কিন্তু দেশের ভিতরেই তো তারা মা বাবা ছাড়া করুণ অবস্থা হয়েছে। তাদেরকে অন্যরা হয়তো আত্মীয় স্বজন কেয়ার করছে, অনেককে হাজারে হাজারে শিশুকে মানে অত্যন্ত মানবতার পরিস্থিতি তথাকথিত মানে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা, এবং যে 1 থেকে 2 মিলিয়ন, 10 থেকে 20,00,000 লোককে এই অন্তরীণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলা হচ্ছে, তারা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে সেই জন্য তাদেরকে রিএজুকেশন, তাদেরকে মানে শিক্ষা দীক্ষা দিচ্ছে, তাদেরকে চেতনা ঠিক করার চেষ্টা করছে, অর্থাৎ তাদেরকে মস্তক ধুলে করা হচ্ছে।
চীন যে অস্বীকার করছে যে মগজ ধোলাইয়ের কথা, এই অন্তরীণ শিবিরে রাখার কথা, এই অত্যাচার নিপীড়নের কথা দুর্বলায় অস্বীকার করছে, তো চীনের এই অস্বীকৃতি কতখানি বাস্তবতার নিরিখে ধোপে টিকছে বলে আপনি মনে করেন?
না, ধোপে তো টিকবে না। না, চীন বলছে যে রিএজুকেশন ক্যাম্প, ফলে মগজ ধোলাইয়ের মানে পরোক্ষ স্বীকৃতি একটা আছে। তাদেরকে যে 1 মিলিয়নের বেশি লোক ওখানে নিয়েছে সেটাও এক ধরনের পরিসংখ্যানটা তারা স্বীকার করছে না, কিন্তু এক ধরনের স্বীকৃতি আছে। তখন একটা প্রশ্ন আসতে পারে, পৃথিবীর এতগুলো মুসলমান দেশ, তারা প্রতিবাদ করছে না? কিন্তু কথা হচ্ছে সমস্যাটা, ধরুন ইরান প্যালেস্টাইনদের ব্যাপারে জোর গলায় প্রতিবাদ করে এখানে করছে না কেন? ইরান এখন বন্ধুবিহীন মিত্রবিহীন হয়ে পড়েছে, ফলে চীন এবং রাশিয়ার সাথে তাদের বন্ধুত্ব, অন্যান্য মুসলমানদের দেশগুলো একটা অসহায় অবস্থা, কিন্তু ওয়েস্ট পশ্চিমা দেশগুলো এবং এই যে বাইডেন প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন, তারা এটাকে জেনোসাইড, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের শেষ তারিখে 19 জানুয়ারি এই বছরের শেষ তারিখে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই দেশের পররাষ্ট্র দপ্তর কঠোর একটা স্টেটমেন্ট ইস্যু করেছিল উইগুরদেরকে নিষ্পেষণ ব্যাপারে, সেখানে এটাকে জেনোসাইড বলেছিলেন। সেই জেনোসাইড এই সরকার এসে বাইডেন সরকার স্পষ্টভাবে বলেছেন, তাদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলেছেন। সেই দেশের মানে চীনের বেশ কিছু ব্যক্তি যারা এই মানে নিপীড়নের সাথে সংশ্লিষ্ট বলে তারা ভাবছেন, তাদের কয়েকজনকে নাম ধরে তাদেরকে স্যাংশন করেছে।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে আপনার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। প্রতি বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নারীদের সমাজে সাহসী অসামান্য ভূমিকার জন্য পুরস্কৃত করে থাকে। ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড সেসব নারীদের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য কাজ করে থাকেন। ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম IVLP পুরস্কারপ্রাপ্ত নারীদের যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করতে সহায়তা করে, যাতে করে তারা তাদের নিজ নিজ দেশে নারীদের ক্ষমতায়ন অব্যাহত রাখতে পারে। এবছর ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন 21 জন নারী, যাদের মধ্যে 7 জন আফগানিস্তানে বোমা হামলায় নিহত হয়েছেন। পররাষ্ট্র দপ্তরের পুরস্কার অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, 15 বছর ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী এমন মহিলাদেরকে সাহসের পুরস্কার দিয়েছে যারা শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার এবং লিঙ্গ সমতার পক্ষে সমর্থন করার ক্ষেত্রে ব্যতিক্রমী শক্তি ও নেতৃত্ব দেখিয়েছে। 2021 সালের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বেলারুশের মারিয়া কলেৎস্কিনকাভা, বার্মার ফিফি অং, ক্যামেরুনের ম্যাক্সিম মিলিয়ানসি এনজিও অ্যাম্বে, নেপালের মুসকান খাতুন, তুরস্কের ক্যানন গুলু এবং সোমালিয়ার জহরা মোহাম্মদ আহমেদ। আজ নারীকণ্ঠে তাদের কথাই আপনাদের শোনাব। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মারিয়া কলেৎস্কিনকাভার এক প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হন। বেলারুশের কর্তৃপক্ষ 3 জন জনপ্রিয় পুরুষ বিরোধী প্রার্থীকে জেলে পাঠানো বা নির্বাসিত করার পর মারিয়া এবং তার সহযোগীরা আলেকজান্দ্র লুকাশেঙ্কোর 26 বছর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এক ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন। মারিয়া বর্তমানে সাহসের সাথে কারাবাস থেকেই আন্দোলন অব্যাহত রেখেছেন। মারিয়া বেলারুশের অভ্যন্তরে গণতান্ত্রিক আন্দোলনকে বাঁচিয়ে রাখছেন এবং যারা নিজের এবং দেশের জন্য স্বাধীনতা অর্জন করতে চাইছেন তাদের সকলের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছেন। একজন উদীয়মান নেতা যিনি আগামী বছরগুলোতে দেশকে গঠনে ভূমিকা রাখবেন বলে মনে করেন, তিনি হলেন বার্মার ফিফি অং। ফিফি উইংস ইনস্টিটিউট ফর রিকনসিলিয়েশনের সহ প্রতিষ্ঠাতা, একটি সংস্থা যারা বিভিন্ন জাতীয় ধর্মীয় গোষ্ঠীর যুব সমাজের সহায়তা করে থাকে। তিনি মূলত শান্তি বৃদ্ধি এবং সংযোগ রক্ষা করা এবং ফেডারেলিজম ও ট্রানজিশনাল ন্যায়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংলাপ সক্ষমে সহায়তা করেন। 2015 সালে ম্যান্ডেলে থেকে ইয়াঙ্গুন পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন, যা ইয়াঙ্গুনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে মিয়ানমার পুলিশ বাহিনী সহিংসভাবে দমন করেছিল এবং তাকে এবং তার স্বামীকে গ্রেপ্তার করে কারাবন্দী করেছিল। 2016 সালে তাকে সাধারণ ক্ষমতার আওতায় মুক্তি দেয়া হয়। ম্যাক্সিমিলিয়ানের সিএনজিও এমবে ক্যামেরুন এবং মধ্য আফ্রিকায় মানবাধিকার প্রচারের প্রতিকূলতার মধ্য দিয়ে অসাধারণ নেতৃত্ব, সাহস এবং অধ্যাবসায়ের পরিচয় দিয়েছেন। তিনি নাগরিক সমাজের এক কণ্ঠস্বর যিনি জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরুনের অ্যাংলোফোন সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করেছেন। উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী এবং নিরাপত্তা বাহিনী দ্বারা মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছেন ম্যাক্সিমিলিয়ান। ম্যাক্সিমিলিয়ান, নাগরিক সমাজ, সাংবাদিকদের এবং ক্যামেরুনের সরকার কর্তৃক রাজনৈতিক বিরোধীদের উপর বর্ধিত বাধাগুলির বিরুদ্ধেও কথা বলেছেন। হুমকি এবং লাঞ্ছিত হওয়া সত্ত্বেও মানবাধিকার প্রচারে তার প্রতিশ্রুতি ছিল অটল। মুসকান খাতুন অ্যাসিড আক্রমণকে অপরাধ হিসেবে আখ্যায়িত করণে এবং নেপালে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপের ক্ষেত্রে নতুন আইন আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। 15 বছর বয়সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়। একজন সমাজকর্মীর সহায়তায় মুসকান হুমকির বিরুদ্ধে এবং অ্যাসিড আক্রান্তদের সঙ্গে জড়িত সামাজিক কলঙ্কের অধীনে অ্যাসিড হামলার অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী আইনি ব্যবস্থা গ্রহণের পক্ষে তদবির করেছিলেন। তার আক্রমণের এক বছরের মধ্যেই নেপালের প্রেসিডেন্ট অ্যাসিড বিক্রির ক্ষেত্রে আক্রমণ ও বিধিবিধানের জন্য কঠোর জরিমানা সহ একটি অধ্যাদেশ জারি করেন। 20 বছরেরও বেশি সময় ধরে সোমালিয়াতে সবচেয়ে দুর্বল গোষ্ঠীগুলির জন্য জহরা মোহাম্মদ আহমেদ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখে এসেছেন। একজন দক্ষ আইনজীবী হিসেবে জহরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার, রিমান্ডে থাকা মহিলা এবং প্রাক বিচারের আটকের ক্ষেত্রে মহিলাদের আইনি সহায়তা প্রদান শুরু করেন। জহরা সোমালি মহিলা উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং একজন আইনি পরামর্শদাতা। আজকের নারী কণ্ঠ এখানেই শেষ করছি। এই প্রত্যেক নারী পুরস্কার প্রাপ্তদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। সিরিয়ার জনগণ সরকারি দুর্নীতি অপসারণ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দাবিতে 10 বছর আগে রাস্তায় রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছিলেন। সামরিক বাহিনী শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের উপরে গুলি চালিয়ে আসাদ সরকার তাদের বৈধ আশা আকাঙ্ক্ষাকে নির্মমভাবে চূর্ণ করে দেয়। বিগত 10 বছরে লক্ষ লক্ষ সিরীয় নাগরিককে হত্যা করা হয়েছে, 1 লক্ষের অধিক জনগণকে কারারুদ্ধ করা হয়েছে এবং লক্ষ লক্ষ জনগণ গৃহহীন হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সিরিয়ার ধ্বংসলীলার পরিমাণ যে কতটুকু তা পরিপূর্ণভাবে অনুধাবন করা এক কথায় অসম্ভব। তিনি বলেন তার কথায়, সিরিয়ার জনগণ বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট অপরাধ সহ্য করেছেন, বিশ্ব যা এই শতাব্দীতে প্রত্যক্ষ করেছে। আসাদ সরকারের ধ্বংসযজ্ঞে ব্যবহৃত হয়েছিল রাসায়নিক অস্ত্র, ক্লাস্টার বোমা, সামরিক অবরোধ, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক আটক, অত্যাচার এবং সংঘাতে শিশুদের ব্যবহার করা। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2254 প্রস্তাব মাফিক জাতিসংঘ মধ্যস্থতার মাধ্যমে রাজনৈতিক মীমাংসার প্রয়াস চালানো অব্যাহত রাখবে, যা রাজনৈতিক হস্তান্তরের পথরেখা দেবে, যাতে অন্তর্ভুক্ত থাকবে যুদ্ধবিরতি, মুক্ত ও অবাধ নির্বাচন এবং জোরপূর্বক আটককৃত সিরীয় জনগণের মুক্তির বিধান। যুক্তরাষ্ট্র এছাড়াও একটি রাজনৈতিক মীমাংসায় প্রতিশ্রুতিবদ্ধ। সিরীয় বিপ্লবের 10ম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্যের বিদেশ সচিব, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণ মীমাংসার অন্বেষা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা নিরাপত্তা পরিষদের 2254 প্রস্তাব বলে সকল সিরীয় জনগণের অধিকার ও ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করবে। তারা বিবৃতিতে আরও লেখেন, সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়ার স্পষ্ট অগ্রগতি এবং সিরীয় জনগণের বিরুদ্ধে দমনের অবসান হওয়াটা অপরিহার্য। আমরা আরও 1 দশক ধরে এই বিয়োগত্মক ঘটনা চলতে দিতে পারি না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাশার আল আসাদ জনগণের দুর্ভোগ এবং সেখানকার মানবিক বিপর্যয়ের মধ্যমণি হয়ে রয়েছেন। তিনি বলেন তার কথায়, তার নিজস্ব জনগণের বিরুদ্ধে বর্বরতার কারণে যে বৈধতা তিনি হারিয়েছেন তা পুনরুদ্ধারে তিনি কিছুই করেননি। তাই যুক্তরাষ্ট্রের তরফে এই সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্নই আসতে পারে না। মুখপাত্র নেট প্রাইস বলেন তার কথায়, এই সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে সিরীয় সরকারের মনোভাবে পরিবর্তন অবশ্যই আনতে হবে, ইত্যবসরে একটি রাজনৈতিক সমাধান যা তাদের দুঃখ দুর্দশা উপশম করবে তা বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে আমরা সিরীয় জনগণের মানবিক সহায়তায় সাহায্য করা অব্যাহত রাখব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।